সকালে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তালিমুল আলেম হন, কোরআন শরীফ শিখেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যুর পরোয়া না আসে, আপনার জিন্দেগির কবরের আজাব মা। আর যদি কোরআন শরীফ হারা হয়ে মরান, কোরআন শরীফের তেলাওয়াত না শিখিয়া, কোরআন শরীফ পড়া না শিখিয়া যদি মৃত্যুবরণ করেন, আপনার আফসোস করবেন, দুঃখ করবেন, কোন দিন যাবেন যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে। আর বের বড় বড় কবিরা বলতেছে, লাইসা হাজা কালামুল বাশার, আব্দুল্লাহ পোলা আমরা অস্বীকার করলাম, এটা বশর রচিত আওয়াজ নয়, এটা মানুষের ভাষা নয়, এটা আসমানি আওয়াজ। আবার নবী দেখি বলে, আগেই তো বলছিলাম তোমরা পারবা না, লোকেরা বলে আগে যে বুঝি নাই, আমার নবী বলেন কি বুঝো নাই, লোকেরা বলে কি যে বুঝি নাই, হিডেই বুঝি নাই, বুঝি না কি বুঝো না, কি যে বুঝি না, হিডেই বুঝি, সব মাথা খারাপের দল। এবার আপনারা চিৎকার করে জোরে সোরে বলবেন, কোরআন শরীফ এটা কার ভাষা? আর জোরে বলেন, কার ভাষা কোরআন শরীফ? সেই কোরআন শরীফ আজকে অধঃপতিত, লাঞ্ছিত, অপমানিত, উপেক্ষিত, পদদলিত। এর বাস্তব প্রমাণ চান, আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। শ্বশুর বাড়ির থেকে রেডিও পাইয়া তার গিলাপ লাগায় ট্যাটুন দিয়া, টেলিভিশনের কাবার ফিট করে জাপানি ট্যাটুন দিয়া, কোরআন শরীফের গিলাপ লাগায় বাবার একটা ফোন পরা, কিছু কাপড় বেশি হয়েছিল ওটা দিয়া, টেলিভিশনের কাবার ময়লা হয়ে গেল, বারবার স্বামী তার স্ত্রীকে ধমক দেয়, টিভির কাবার ময়লা হয়ে গেছে, সাবান দিলি না, এই ওই ফেতনি। বন্ধু বান্ধব দেখলে কি কইব, টেলিভিশন কাবারটা ময়লা হয়ে দিছে। অবশ্য আমার আল্লাহর কোরআনে আর গিলাপ ছয় মাস যাবত কেউ ধরে না, গড়ের দুলাবালি উড়িয়া যাইয়া আমার আল্লাহর কোরআনের জামা ময়লা হয়ে গেছে। একদিন স্বামী বিবিকে ডেকে ডেকে বলে, বিবি আমার আল্লাহর কোরআনের জামা একটু সাবান দিলি না। কিতাবে আসছেন, বাসার হাফি মদ খুরছিল, তো প্রস কুয়াতের থেকে তো মদ খাইতে রওনা করেছে, প্রসে যাবে, চারদিক থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ, যাচ্ছে বাসার, হঠাৎ করে দেখে পথের মাঝখানে ছোট্ট একটা টুকরা, এতে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বাসার টুকরাটা হাতে ধরে চুমু খায় বুকে লাগে, ডেকে ডেকে বলার, আমার সঙ্গের সাথীরা যা তোরা প্রস কোয়ার্টারে যা, মদের আড্ডাখানায় যা, আমি আজকে যাব না। টুকরা হাতে করে বাড়ি থেকে ডেকে বলে, মা পথের মাঝে চলতে গিয়ে ছোট্ট টুকরা পাইছি, মা গো বলো তো এই টুকরার ভিতরে কার নাম লেখা? বাসারের মা টুকরা হাতে লইয়া চোখে আর পানি রাখতে পারে না, পানিগুলি ছেড়ে দিয়ে ডাক দিছে, আল্লাহ তুমি কি আমার বাসারকে মঞ্জুর করেছো? ডেকে বলে, বাসার রে কই পাইলি? মা গো পথের মাঝে পড়ে, বাসার রে এই কাগজে তোর ওই প্রভুর নাম যে প্রভু তোরে তৈরি করেছে, খোদার তিনটা নাম। বাসার দেখে বলে, মা আমার প্রভুর নাম কোথায় রাখলে সুবিধা হবে? আতর লাগাইয়া মখমলের কাপড় দিয়ে পেঁচাইয়া মাথার উপরে রেখে রাতভর পাহারা দেয় আল্লাহ তিনটি নামকে। বাসা ঘুমিয়ে আছে, বাসার ঘুমের করে শুনে কে যেন চিৎকার করে ডাকতেছি, বাসার রাফাতাই সিমি ফারাফানাক, আরে বাসার পথ থেকে কুড়িয়ে এনে আমার নামকে এত উপরে তুই স্থান দিলি রে, বাসার যা আমিও তোর নামটা উপরের আমার দরবারের বিশেষ বিশেষ আমার আদরের বিশেষ বিশেষ বন্দাদের নামের সঙ্গে তোর নামটাকে উপরে আমি লিখে দিলাম। কোরআন শরীফ লিখিত ছোট্ট টুকরার ইজ্জত করে মানুষ আল্লাহর অলি হয়েছে, করে বলেন সুবহান। আজকে সে কোরআন শরীফের কদর আমার কাছে নাই, আপনার কাছে। কোরআন শরীফ আপনার ঘরে তাকিয়ায় বসে বসে বলে, আল্লাহ যে ঘরের লোকেরা আমাকে ধরে না, যে ঘরের লোকেরা আমাকে বুকে লাগায় না, আমার চুমু দেয় না, আমার তেলাওয়াত করে না, ও প্রভু ওই ঘরে তুমি তোমার গজব দিতে পারো না। যার ফলে দেশে মহামারী হয়, কলেরা হয়, বসন্ত হয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, মারামারি, চুরি, ডাকাতি, যেটা বোম্বাস্টিক মার খেয়ে দেশে শুরু হয়। আমি বলবো খোদার কসম, গভর্নমেন্ট থেকে নিয়ে শুরু করে এদেশের নিম্ন স্তরের সাধারণ মানুষ, আবার যদি এদেশের করে করে কোরআন শরীফের তেলাওয়াত চালু করে দিতে পারো, খোদার কসম এদেশে আবার শান্তি আসবে। শুধু সাইনবোর্ডে শান্তি আসবে। সরকার বাহাদুর কোরআন শরীফের ইবারতের সাইনবোর্ড রাস্তার মোড়ে মোড়ে লিখেছেন, ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, ইসবিরু সাবিরু ওয়া রাবিতু ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই সব কোরআন শরীফের আয়াতের বড় বড় সাইনবোর্ড লিখে শহরের মোড়ে মোড়ে লাগিয়েছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমি বলবো শুধু সাইনবোর্ডই কি শান্তি হয় না, ভেতরেও কিছু থাকতে হয়? কিছু বলেন না কেন? ডাক্তার সাহেব ডিসপেন্সারির সামনে সাইনবোর্ডে লিখেছেন এখানে যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায় বা যাবে। একজন গিয়ে করে ডাক্তার পিত্তশূল ব্যথার ট্যাবলেট আছে? নাই। খুজলি ব্যথার মলম আছে? সকালে ছিল, শেষ হয়ে গেছে। ক্যান্সার রোগের ইঞ্জেকশন আছে? তো তাও তো নাই। হে ডাক্তার, আপনি লিখেছেন যাবতীয় সর্বপ্রকারের ঔষধ পাওয়া যায়, অবশ্য একসাথে আপনার ডিসপেন্সারিতে তিনটি প্রকারের মেডিসিন পাওয়া গেল না। ও ডাক্তার, এই সাইনবোর্ড নামান, নামায়া কাটেন, কাইটা লেখেন, কিছু কিছু ঔষধ পাওয়া যায়, পুরো ঔষধ পাওয়া যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছে। সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। আপনি দেখেছেন কয়বার? আমি দেখেছি কয়বার? ইমাম মালিক 100 বার আল্লাহকে স্বপ্নে, সুবহানাল্লাহ, 100 বার। ইমাম মালিক প্রশ্ন করেছেন আল্লাহর সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত কোনটা? আল্লাহ বলেছেন ইমাম মালিক রে সবচেয়ে উৎকৃষ্ট আমার কাছে কোরআন শরীফের তেলাওয়াত,
সুবহানাল্লাহ। জিলাফ লাগায়ও গিয়া কোরআন শুনলো।
তাই দেখা গেছে আল্লাহর ওয়ালিরা মৃত্যুবরণ করার পরেও কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ। কথা প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। গালিবান হাফিজ আব্দুল খালেক মেসরি মুনকে মিশরে তার বাড়ি ছিল। এমনিও মিশরের লোকেরা সুন্দর কোরআন শরীফ পড়তে পারে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কাজ মিশরের অধিবাস, যে কারি সাহেবের তেলাওয়াত ক্যাসেট বিক্রি হয় পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি। কারি আব্দুল বাসেস, আমাদের ইমাম সব খারাপ পড়ে না, বড় সুন্দর পড়ে, আমার কাছে এত ভালো লাগে তার তেলাওয়াত। প্রশংসার সামনাসামনি ভালো নয়, না হয় 10 মিনিট আমি প্রশংসাই করতাম, এত সুন্দর পড়ে। কেঁদে আসছে হাফিজ আব্দুল খালিক মেসরি, তার পেটে ব্যথা 6 মাস যাবত পেটের ব্যথা ভালো হয় না। তো এক ব্যক্তি দেখে বলে, খালেক তুমি খেলাতে আল্লাহর ওলি এক কবর আছে, ওখানে গিয়ে কোরআন শরীফ খতম করে শোনা, দোয়া করে আল্লাহর কাছে হয়তো ভালো হতেও পারো। খালিক মিসির ভাবছে পরামর্শটা মোটামুটি খারাপ না। তো কবরের পাশে বসে, ওলি আল্লাহর কবরের পাশে বসে প্যাটের ব্যথা সহকারে 30 পারা কোরআন শরীফ পুরোটা খতম করছে। অতবার হাত তুলে দেখি বলে, আরে আল্লাহর ওলি, মুসলমান হিসাবে জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, সেজন্য তোমার কবরের পাশে 30 পারা কোরআন খতম করেছে। এটাও জানি তুমি আমারে ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, তবে তোমার কবরের পাশে কোরআন শরীফ খতম করেছি, কারণ খোদার সাথে তোমার সম্পর্ক ভালো। তাই আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমি খুশি হব, আল্লাহ বলি বেশি বেশি করে প্রাণ ভরে প্রভুর ইবাদত করব। কেতাবে আসছে মুনাজাত কমপ্লিট করার পরে যেন মনে হয় পেটের ব্যথা, পেটের ব্যথা আগের চেয়ে একটু বেশি বেশি লাগে, কম্বু দূরের কথা আর দি বাড়ছে লাগে। হ্যাঁ প্যাচ আব্দুল খালেক আবার কষ্ট করে 30 পারা খতম কমপ্লিট করে আবার মুনাজাতে বলে, মুসলমান হিসাবে জানি আল্লাহ রলিরা মরে না, আবার কষ্ট করে দ্বিতীয়বার খতম শোনাইলাম, তবে এখনো জানি তুমি আমার ভালো মন্দ কিছু করতে পারো না, আমার প্রভু সারা কোরআন শরীফ পড়েছি, প্রভুর সাথে সম্পর্ক ভালো তোমার, তাই পেটের ব্যথা যদি ভালো হয় খুশি হব, বেশি বেশি করে প্রভুর ইবাদত করব। কেতাব আসছে মনে হয় ব্যথা আরো বেশি বেশি লাগে, মিশরের মানুষ মেজাজ একটু করা কিচিমের, পার্সির জঙ্গলার থেকে একটা বেত কেটে এনেছে, আর সোজা দাঁড়ায় কবরের পরে জোরে জোরে 3টা আঘাত করে, এক একটা আঘাতের চোটে কবর থেকে মাটিগুলো ব্যাটের সাথে চারদিকে ছড়িয়ে দূরে ব্যাট নিক্ষেপ করে দিয়ে যাচ্ছে। এতদিন জানতাম আল্লাহ দলিরা মরে না, আজকের থেকে জানলাম আল্লাহ দলিরা মরে যাও। কেটে বাড়ছে ছয় মাসের মধ্যে যে হাফেজ খালেক মিস্ত্রির চোখে ঘুম নাই কেনে জানি রে, হঠাৎ করে তার চোখে ঘুম তারি হয়ে যায়। ঘুমেরই ঘরে স্বপ্নে দেখে পাহাড়ের কেনার ঘষে ঘষে যাচ্ছে খালেক, আমনি পাহাড়ের আড়াল থেকে এক ব্যক্তি বের হয়ে আস সামনে দাঁড়ায় বলে, খালে এক দাঁড়া কাদান বাড়াবার ক্ষমতা তোর নাই, দামাত তুলিয়া পিঠটা বের করে কে এই দেখ তিনটা আঘাত করে আমার পিঠটারে কি করছ। খালে এক দৌড়ে গিয়া আল্লাহর অলির পায়ে পড়ে যায়, আল্লাহর আলি হাতে ধরি পায়ে পড়ি, মেহিরবাড়ি করে আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই জানি নাই। আল্লাহর অলি ডেকে বলে, খালে কেরে আমার কবরের পাশে যখন কোরআন শরীফ খতম করতেছিলি, খোদার কসম রে আমার জীবনে এত মিষ্টি কোরআন তেলাবত কোনদিন শুনি না, পুরা কোরআন শরীফ খতম শুনেছি রে খালে আমার তৃপ্তি মিঠে নাই, ভাবছি তুমি আবার এক খতম আমারে শোনা, আবার খতম শুনেলি রে খালে আমার তৃপ্তি মিঠে নাই, ভাবছিলাম রে আবার নি তুই এক খতম আমারে শোনা, শুনাইলি না। এইভাবে আঘাতের আঘাত করে দিলি পিঠের পরে খালেকরা, আজ আমি তোরে সারছিলাম। খালিক মিস্ত্রি পায়ে পড়ে চোখের পানি ছেড়ে দিলেন, যদি ক্ষমা না করেন এই কাদাম আমি সারবো না, এনে আমার পিঠটাকে বেটে দিলাম, আঘাতের বিনিময়ে যতগুলো আঘাত পারেন আমারে দেন, যা শাস্তি মনে চাই তাই দেন, তথাপি আমাকে মাফ করতে হবে। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে আঘাতের বিনিময়ে আমি তোরে আঘাত দিতে চাই না, আমার একটা আবদার পুরা করবি কিনা বল। খালেক বলে, হুকুম দেন, জীবনের বিনিময়ে হলেও আমি আপনার কথা রাখব। আল্লাহর ওলি ডেকে বলে, খালেক রে আঘাতের বিনিময়ে আঘাত দিতে চাইলা, ওয়াদা দে রে প্রতি মাসে মাসে আমার কবরের কিনারে এক কোরআন খতম শোনাবি। খালেক মিস্ত্রি ডেকে বল, পৃথিবীতে যতদিন বেঁচে থাকব প্রতি মাসে মাসে তোমার কবরের পাশে দাঁড়াবো গো, আল্লাহ বলি এক কোরআন খতম আমি তোমারই শোনাবো। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় কিতাবের, সে ঘুম থেকে উঠে দেখে পেটের ব্যথা আর নাই। আল্লাহর বলিরা মরে গিয়েও কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ করেছে, আর তুমি আর আমি, তুমি আর আমি ঘুরছি আজকে গানের পেছনে, বাদ্যের পেছনে, যন্ত্রের পেছনে, ট্যাপ রেকর্ডারের অভাব নাই। এদেশের ছেলেরা বিদেশ চাকরি করে, আসার সময় দু তিনটা করে নিয়ে আসে, হাজি সাহেবরাও কম আনে না, হাজি সাহেবরাও হস্ত থেকে আসার সময় ট্যাপ রেকর্ডার নিয়ে আসে। আজ থেকে মনে হয় তিন চার বছরের আগের কথা, জেদ্দা এয়ারপোর্টে দেখি এক হাজি সাহেব ট্যাপ রেকর্ডার নইছে ছয়টা, একটা কথা মিথ্যা বললে কেয়ামতের মাঠে আগুনের কেটি দিয়ে আল্লাহ জিব্বা কেটে দিবে, ছয়টা ট্যাপ রেকর্ডার। আমাকে কিও গাছটিত কিও কয় ছয়টা লইছে, একটা ছয়টা লইছে, আমাকে ছয়টা লইছেন কি কয় খালি ঘুরালাম মক্কা মদিনা, চার মাইয়ার দুই মাইয়ার জামাইয়ের লেগে দুইটা আর চার কোলার লেগে চাই, মাই এনে কেবার কয়ে দিছে হজ করেন আর না করেন ট্যাপ সারাই, জামাই নাকি এবার কয়ে দিছে তার বাবা বলে মক্কা যাই গো, ট্যাপ আন তো কইস নাইলে তরে কিলে হুতাইলাম। এত হলো এদেশের অবস্থা, ট্যাপ রেকর্ডার অভাব নাই শোনার ভাগ, রাস্তাঘাটে ট্যাপ রেকর্ডারের গানের যন্ত্রণায় কানের পর্দা ফেটে বাতি উঠলে চল, একজনে বাধা দিলে বত্রিশ জনে কয় বাজান বাজান, আর আমার মতো একজন মোল্লা টাইপের আরে ভাই গান বাজায়ের মোল্লা কি কর। এবার এদেশে কিছু অপদার্থ গায়ক রামদানি হয়েছে, এরা আবার ইসলামের ইতিহাসের উপরে গান গায়, এরা হোতায় ফেটো ভাড়া দিলে কুল ভাল্লা বার হয় না, ইসলামের ইতিহাসের গান গান্ডা কি, ওসমান গানি মেলা করল ফাতেমা ঘৃণা করল রে, আরে সব খানা পাথর হইল, কেন গিয়েছে দুতুরাত বাড়ি মারছে কাজ ফিরালে সে আসো, ক্যাপড়ে গোটারি গান হই না, বুড়া বেড়ে কান্তি কান্তি দাড়ি ভিজাই লইতেছে, আরে একের লেগে মেলাটা করলো রে, করছিল করছিল ফাতেমারে দিয়ে হইলই তো, আলে গেল নি ফাত্তর হইয়া, আমি খাইতারলাম নানি, বুড়াই বলে খাইতারলো। একটা জালিলুল কদর সাহাবী আশারায়ে মুবাশশিরা বিনা হিসাবে জান্নাতে যাবেন হযরত ওসমানে গনী জিন্দু রায়, ও মিয়া সেই ওসমানে গনী তার সামনে একটা মিথ্যা তোহমত লাগায়া, এদের সর্বদার্থ গায়করা গানের একটা ক্যাসেট ছেড়ে দিল, আর এই সব ক্যাসেট দোকানে দোকানে মুসলমান নবীর উম্মতের আওয়াজ। হ্যাঁ বিলালের জারি, তারপরে আর উফন্না দলনা অনেক সব আছে, এইসব জারি মিথ্যা কথা। অবশ্য হযরত ওসমান গালি হযরত আলীর জন্য কি না করেছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যখন মনে হয়ে গেছে দেখে মনে আলী আমার মা ফাতেমা তোমাকে স্বামী বানাবার জন্য রাজি হয়েছে, আমি রাসূল তো আগে রাজি কাতাবে আসছে আরবের বড় বড় ধনীরা, ফাতেমা বিয়ের প্রস্তাব দিলে নবী হা না কিচ্ছু বলে না। আবু বাকর সিদ্দিক দেখে বলে আলী রে আমার মন বলতেছে তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব লইয়া নবীর দরবারে যাবি, সে অপেক্ষায় নবী দিন গুনতেছেন। দাদি বলেন মুরব্বী যখন বলেছেন তখন মনের কথা নবীজির কাছে বলে দেখি, আমার নবী বসা অমনি হযরত আলী দৌড়ে এগে বলে হুজুর একটি কথা বলার জন্য আসছি। নবী বলেন বলো বলো, পারমিশন দিলাম। হযরত আলী বলেন না হুজুর কিছু না। নবী বলেন আরে কি যেন বলার জন্য এসে থমকে দাঁড়ালি, থেমে গেলি, বলো পারমিশন দিলাম। হযরত আলী বলেন না হুজুর কিছু না। আমার নবী বলে আলী গোপন করো না, আমি বুঝতে পেরেছি তুই বুঝি ফাতেমারে বিয়ে করতে যা। শেষ পর্যন্ত কথাটা নবীর পবিত্র জবান থেকে বেরো। হযরত আলী ডেকে বলে আমি আলী গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, আমি যদি ফাতেমারে বিয়ে করতে চাই ফাতেমা রাজি হবেননি, রাহমাতুল্লিল আলামিন রাজি হবেননি। নবী ডেকে বলে আলী রে আরবের বড় বড় ধনীরা আমার মায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আস, হ্যাঁ না কিচ্ছু বলি না রে আলী আমি অপেক্ষায় ছিলাম তুই কোন দিন ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে আসবি, আমি তো আগেই রাজি। ফাতেমা রাজি হলি হয় তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনেরও প্রয়োজন। আপনি শুধু বেগম চয়েস করবেন, বেগম বুঝি আপনারে চয়েস করার অধিকার পায় নাই, আপনি শুধু দেখবেন সুন্দর কিনা, লাল সুন্দর কিনা, নাকটা তিরিকা দিল্লাহ চোখকা কিনা, আপনার স্ত্রী বুঝি দেখবে না দেখি আমার জামাই নিয়ে আবার কালা মার্কা, নাক নিয়ে আবার বোসা লাগিয়া রয়েছে। আল্লাহর হাবিব সবগুলো মেয়েকে মেয়েদের পারমিশন নিয়ে বিয়ে দিয়েছেন। কিতাব পড়ে দেখেন প্রশ্ন আসতে পারে কেমনে পারমিশন নিতেন, নবীর সুন্দর একটা কায়দা জানা ছিল, কায়দাটা কি আমি বলছি, মেয়ে ঘরের ভিতরে বসা বাইরে দাঁড়ায় আল্লাহর হাবিব ছেলের নাম প্রস্তাব করতেন, মা উমুকের ছেলে উমুক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়ে যদি চুপ থাকতো তাহলে রাসূল বুঝতেন মেয়ে রাজি, আর সুকুত উনি সরে যা বলা হয় চুপ থাকলে বোঝা গেল রাজ, আর যদি চুপ না থাকে আটকা কুদুন্দা উঠে ঠিক লাগে না ফাঁসিটা মজা কাবু গা, আরে নাম শুনতে পারি না তাহলে বোঝা গেল, নাম শুনলে যদি চুপ থাকে তাহলে বোঝা গেল। আজকে নবী ডেকে বলে মা ফাতেমা এমন একটা যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, যেই ছেলেটি আমার হাতের জীবনের প্রথম মুসলমান, আমার এমন একটা যুবক ছেলে তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম, আলা মাদিনাতুল ইলমে আলিউন বাবুহা বলা হয়েছে। রাসূল ইরশাদ করেন আমি আলেমের শহর, ওই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী। দেখে বলে মা এমন একটা যুবক ছেলে তোর বিয়ের প্রস্তাব দিয়ে আসছে গো মা, সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় বীর যোদ্ধা আসাদুল্লাহিল গালিম সেই রে খোদা, আমার ফাতেমা আলী তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। ফাতেমা বুদ্ধিমতী ছিলেন, জ্ঞানী ছিলেন, গুণী ছিলেন, মনে মনে ভাবলেন আমার বাবা ইচ্ছা করলে শুধু আলীর নামটাই আমার কাছে বলতে পারতেন, আলীর নাম বলার আগে এত গুণগান এত প্রশংসা আলী। তখন ফাতেমার বুঝার আর বাদ রইল না, আমার বাবা আলীকে আমার জন্য চয়েস করেছেন। উনি চুপ রয়ে গেলেন, চুপ রয়ে গেলে আমার নবী কিতাবে আসছে মুসকি মুসকিয়ে হাসতে হাসতে বের হয়ে আসছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখে বলে আলী রে তোর কপাল লাগছে রে আলী, একটু কপালেরই ব্যাপার, হাতে মার স্বামী হওয়া এ তাকদীর কি মামলায়, নামাজি বেগম পাওয়া কপালে থাকতে হবে, বর্দারি সে মিস্ত্রি বউ কপালে, আলী তোর কপাল লাগছে, আমার মা ফাতেমা তোকে স্বামী বানাবার জন্য রাজি হয়েছে, এইবার টাকা কুনি পয়সা কুনি কত জমাই শতাধির কর। হযরত আলী বলেন এমটি পকেট, এক টাকাও নাই, কেমনি বিয়ে করবি? হযরত আলী বলেন হিজরতের পরে আমি আপনার বাড়িতেই তো থাকি, আপনার সংসারের একান্নভুক্ত আমি আলীও তো একজন সদস্য, আমার নবীর ঘরের চুলায় পাক হলে আমি খাই, নবীর ঘরের চুলায় যেদিন পাক হয় না মদিনার পাথর আমি পেটে লাগাইয়া ঘুমাই, আমি কোথায় পাই টাকা কোথায় পাই পয়সা? তো হুকুম যদি দেন যুদ্ধের ময়দান থেকে মাল এখানে মাছ হিসাবে তিনটা জিনিস পেয়েছি, একটা ঘোড়া আর একটা তরবারি একটা ঢাল, হুকুম দেন তিনটা ফাতেমার জন্য বাজারে বিক্রি করি। আমার নবী দেখে বলে আলী রে তরবারি ঘোড়া বিক্রি করিস না, যুদ্ধ বন্ধ হয় না রে আলী, অহরহ যুদ্ধ লেগে আছে, যা রে আলী বাজারে ঢাল বিক্রি করতে যা। ডাল হাতে লইয়া হযরত আলী দৌড়াচ্ছে, অমনি পথিমধ্যে ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ, দেখে বলে ওসমান গনি আলী এই ঢাল যদি আমি খরিদ করি আমার কাছে বিক্রি করবে কিনা? হযরত আলী বলেন কোন আপত্তি নাই, কত টাকা দিতে হবে আলী? হযরত আলী বলেন একটা দাম ধরিয়া লইয়া যান, আমার কাছে বেশি যদি থাকতো আমি বেশি দিতাম, 480 দিরহাম মতান্তরে 440 দিরহাম আমার পকেটে আছে রে আলী, দিবি এই দেড়হাম গুলির বিনিময়ে ঢাল আমাকে দিবি কিনা? হযরত আলী ঢাল ওসমান গনির কাছে দিয়ে টাকাগুলো পকেটে লইয়া দৌড়াচ্ছেন নবীজির দরবারে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকে ওসমান গনি, আলী রে বহুদূর থেকে পাগল হইয়া দৌড়াইলাম পথের মাঝে তরে ধরার জন্যে, ডাল কিনার জন্যে আমি পেরেশান হয়ে গেলাম, আলী রে এই ঢালটার কি প্রয়োজন ছিল একটু জিজ্ঞাসাও করলি না? তারি ডেকে বলে শোনেন নাই ফাতেমার আমার বিয়ের তারিখ হয়ে গেছে, শোনেন নাই? এমনও দেখবেন যুবক যুবতীর যদি বিয়ের তারিখ হয়ে যায় যুবকের গুম হয় না যুবতীরও গুম হয় না, ছেলেরও গুম হয় না মেয়েরও গুম হয় না, বড় বড় চোখ কয়ে খালি চায় থা দাদিয়ে কয় ঘুমাস না কি লিগা, কয় চোখ বন্ধ হয় না চোখ। আবার বলার উদ্দেশ্য হলো তোমার আমার বিয়ের তারিখ হলে আনন্দের খেলায় যদি চোখে গুণ না আসে আমার আল্লাহর হাবিবের সাহাবীদের অন্তরে বুঝি আনন্দ ছিল না, এ বলেছে ছিল না হাজার বার ছিল দুই কোটি বার ছিল? গালি বলে শোনেন না আমার আর ফাতেমার বিয়া ঠিক হয়ে গেছে, এই টাকা যত তাড়াতাড়ি নবীর দরবারে পৌঁছাই দেই ওসমান গনি ভাই আমার নবী খুশি হয়ে যাবেন, সেজন্যে আপনাকে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম ঢালটা কেন কিনেছে, এবার বলেন তো ঢালটা কেন কিনেছেন? হযরত আলী ওসমান গনি বলেন আমার আবদার আগে পুরা হবে কিনা বলো? হযরত আলী বলেন কি আবদার বলেন আমি চেষ্টা করব। ওসমান গনি দেখে বলে আলী রে এই ঢাল এখন কার, কেন আপনার টাকা পেয়েছো কিনা পেয়েছো? আরে মনে কিছু নিস না, টাকা তো দিলাম দিলাম ঢালটা পুনরায় রে আলী তরে ফিরাই দিলাম, হয়ে দাঁড়িয়ে আছেন বাক শক্তি বন্ধ হয়ে আস, দেখে বলে ওসমান গনি ভাই আমার বিপদের দিনে এত বড় উপকারটা কেনে করলেন? এই কারণটাও আমি জানতে চাই, এমন সময় দেখা যায় কান্দে রে ওসমান গনি, ডাল বেবে পানির ফুটাগুলো ঝরে ঝরে পড়ে, মাটি ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে, হাতের দাড়ি রেখে বলে কেন কান্দেন, কি দুঃখ আপনার বলে? ওসমান গনি বলে আলী রে দুঃখ না, ক্ষামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পানি পানি বলে যখন চিৎকার মারবে, কেন কঠিন ময়দানে রে আলী আমার জীবনের কিছুই যদি মঞ্জুর না হয় আমি ওসমান গনি শেষ নাই পড়ে যাবো, দিল্লিগের কিছুই যদি কবুল না হয়ে থাকে, আমি একদিন নবীর মা ফাতেমার স্বামী আলীর উপকার করছিলাম, এই খাতিরে তুমি আমারে মাপ দিয়ে দাও। দেখালে হযরত আলী, হযরত উসমান গনি হযরত আলীর এত সুন্দর উপকার করলেন, সেখানে এদেশের অপদার্থ গায়ে করাম জাহেলের বাচেরা উসমান গনির সানে তহমত লাগিয়ে একটা মিথ্যা গানের ক্যাসেট মার্কেটে ছেড়ে দিল, এগুলি নবীর উম্মতেরা কিনে কিনে পড়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সব দাড়ি গানের ক্যাসেট আর কোনোদিন শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান শুনবেন কিনা? তো বলতেছিলাম আল্লাহর ওয়ালীরা মৃত্যুবরণ করার পরে কোরআন শরীফের তেলাওয়াত শোনার আগ্রহ পেশ করেছে, তুমি আমি গানের পাগল হয়ে গেলাম। আবার ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত চালু করেন, আবার গ্রামে গ্রামে মাদ্রাসা কায়েম করেন, আবার প্রতিদিন শোয়ার সময় সূরা মুলক তেলাওয়াত করে শোন, ঘুম থেকে উঠিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে অফিসে যান, জমিনে যান, বরকত হবে কিনা জোরে বলেন। আপনার জিন্দিগি সূরা মুলক গুলো যেদিন মৃত্যুবরণ করবেন যত প্রশ্ন পারো আমারই করো, আমি পাখি হয়ে তার পক্ষ থেকে জবাব দিব। আমি আজকে আপনাদের অনুরোধ করবাম, আমি জানি না এখানে এমন কোন মুসলমান আছেন কিনা যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যারা ছোটকালে পড়েছেন এখন ভুলে গেছেন, আমি আজকে আপনাদের আহ্বান করব, আপনারা তাড়াতাড়ি কালকে সকালে মাদ্রাসা নিয়মিত ছাত্র হয়ে যান, কায়দা খরিদ করিয়া। ওইদিকে লোক বেশি তো সেই জন্য এদিকে একটু খেয়াল বেশি। ভাইরা আমার কায়দা খরিদ করেন, কালকে সকালে মাদ্রাসায় ভর্তি হয়ে যান, তালিমুল এলেম হন, কোরআন শরীফ শিখেন। এই অবস্থায় যদি আপনার মৃত্যুর পরোয়া না আসে আপনার জিন্দেগি রিকভারের আজাব মা। আর যদি কোরআন শরীফ হারা হয়ে মরান, কোরআন শরীফের তেলাওয়াত না শিখিয়া, কোরআন শরীফ পড়া না শিখিয়া যদি মৃত্যুবরণ করেন আপনারা আফসোস করবেন, দুঃখ করবেন, কোন দিন যাদিন যেদিন কেয়ামত কায়েম হয়ে যাবে। আমার মাবুদ কোটি কোটি জনতার সামনে হযরতে দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবে, দাউদ নবী গো আজকের কেয়ামতের মাঠে একটু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে শোনায় দাও। প্রস্তাবিত আরো কত নবী পয়গম্বর কেয়ামতের মাঠে থাকবেন, দাউদ নবীকে কেন কোরআন শরীফ পড়তে বলা হবে? জবাব হলো, দাউদ নবীকে আমার আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দান করেছিলেন, এই মধুর কণ্ঠ দুনিয়ার আর কোন পয়গম্বরকে দেন নাই। আমাদের রসুল এটা আলাদা জোরে কোন সুবহান, আরো জোরে কোন সুবহান। ইসুফ আলাইহিস সালামকে বড় রূপের পুরুষ আল্লাহ বানাইছে, আমাদের রসুল এটা অন্য জিনিস, এটা একজন রূপের জোরে কোন সুবহান। আমি আসতেছি বৈরব বাজার তিন পট্টিতে, তৈরি হন বক্তৃতা শোনার জন্য। ঈদে মিলাদুল নবী রবিউল আওয়ালের চাঁদে আমি রাসূলের কিঞ্চিত জীবনী তিন পট্টি বৈরব বাজারে পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তালি দিবেন না। খালাস, ওয়াজ মাহফিলে তালি নয়, মনে থাকবে, মনে থাকবে, ওয়াজ মাহফিলে বলতে হবে আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, মহাব্বতে জোরে সরে পড়েন আল্লাহুম্মা। রাসূল আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আমারা ধরাই বাঁচিয়া আল্লাহ নবীর নামে যারা দিল ভাই এ জগত কান্দে না রোজ হাসরে ভাই জানতারা নবীরই দেখা পাবে না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি সবাই করুন মুহাম্মাদুর রাসূল বলেন দাউদ আলাইহিস সালামকে কোরআন শরীফ পড়তে বলবে উনি তো আমাদের যুগে ছিলেন না উনি কেমনে কোরআন শরীফ পড়তে পারবেন জবাব হলো